উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে। মানবতা বোধের প্রতি অকস্মাৎ এই চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবে বা এ থেকে বেরিয়ে আসা যায়? এই সবকিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়ে আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে সংজ্ঞাগত পার্থক্য সত্ত্বেও আমরা বর্তমান বিশ্বে লক্ষ্য করছি উগ্রবাদ রূপান্তরিত হয়েছে এক ধরনের সন্ত্রাসবাদে। উগ্রবাদ অনেকটাই তাত্ত্বিক, যেখানে ব্যক্তি কিংবা সমষ্টি এক ধরনের উগ্র মতবাদ বা বিশ্বাস পোষণ করে থাকে। অবশ্য এমন কিছু মতবাদ বা ধর্মীয় ঐতিহ্য রয়েছে যাকে আপনি ইচ্ছে করলে চরমভাবে ব্যাখ্যা করতে পারেন, আবার ইচ্ছে করলে একটা মধ্য পন্থাও গ্রহণ করতে পারেন। আর সন্ত্রাসবাদ হচ্ছে এক ধরনের রাজনৈতিক সহিংসতা। সন্ত্রাসবাদের তিনটি উপাদান রয়েছে: বিশেষ রকমের রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যে সহিংস কর্মকাণ্ড, ইচ্ছাকৃতভাবে অসামরিক লোকদের ওপর হামলা চালানো, কিংবা একটি গোষ্ঠীর ওপর হামলা চালিয়ে অপর গোষ্ঠীকে শঙ্কিত করাও সন্ত্রাসবাদের লক্ষ্য হয় অনেক সময়ে। সংজ্ঞা অনুযায়ী উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যবহারিক দিক দিয়ে উগ্রবাদের তত্ত্বই সন্ত্রাসবাদে রূপান্তরিত হয়। ঐতিহাসিকভাবে দেখা যায় সন্ত্রাসবাদের সঙ্গে উগ্রবাদের একটা সম্পৃক্ততা রয়েছে। যদিও সব সন্ত্রাসী উগ্রবাদী নয়, তবুও সব উগ্রবাদী একসময় সন্ত্রাসী হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি সেই ঘটনা যখন উগ্রবাদ মানেই সন্ত্রাসবাদ। এর মানে জোর করে একটি ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ অপরের ওপর চাপিয়ে দেওয়া। অথচ কি আশ্চর্য, শীতল যুদ্ধের সময় উগ্র মতবাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছিল গোটা বিশ্ব। আশা ছিল বার্লিন ওয়াল নেমে আসার সঙ্গে সঙ্গে কথিত ইজমের লড়াই শেষ হয়ে যাবে। বিশ্ব মানবতা রাজনৈতিক অর্থে না হলেও মানবিক অর্থে একটি অভিন্ন পতাকা তলে দাঁড়াবে। কিন্তু তেমনটি হল না। সেই আক্ষেপের কথাই বলছিলেন বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর রিসার্চ ফেলো শাফকাত মুনির।
বার্লিন ওয়াল যখন নেমে এলো বা যখন স্নায়ুযুদ্ধের জবনিকা পতন ঘটল, আমরা তখন যে আশাবাদ ব্যক্ত করেছিলাম 90-এর দশকের শুরুতে বিশ্বায়নের পৃথিবী সম্পর্কে আমাদের মনে যে ধরনের আশাবাদ এবং যে ধরনের আত্মবিশ্বাস বা কনফিডেন্স ছিল তার অনেকাংশেই কিন্তু আজ নেই। 90-এর দশকের শুরুতে আমরা ধারণা করেছিলাম যে পূর্ব পশ্চিমের মধ্যে যে সংঘাত তার অবসানের ফলে বিশ্বে নতুন করে শান্তি ফিরে আসবে এবং অর্থনৈতিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন তথা দারিদ্র কবল থেকে বের করে আনা, এগুলোই হবে পৃথিবীর মূল প্রতিপাদ্য বিষয়। আমরা কখনোই ভাবিনি যে স্নায়ুযুদ্ধের অবসানের ঠিক এক দশকের মাথায় 9/11 মতো একটি ভয়াবহ ঘটনা সংঘটিত হবে। আমরা আবার মধ্যপ্রাচ্যে সংঘাত ও যুদ্ধ দেখতে পারব এবং আমরা অবশ্যই ভাবিনি যে আইসিস বা দায়েশের মতো একটি দুর্ধর্ষ এবং অত্যন্ত বিপজ্জনক বা ডেঞ্জারাস একটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর আবির্ভাব আমরা দেখতে পাবো। অতএব অনেকাংশেই বেশ কিছু ঘটনা ঘটেছে যা হয়তো আমাদের তখনকার চিন্তা ভাবনার মধ্যে বা তখনকার ফোরকাস্টের মধ্যে কোনোভাবেই ছিল না।
বর্তমান শতকে এই উগ্রবাদের অকস্মাৎ উত্থান এবং সেই সঙ্গে বাংলাদেশের এর প্রসার সম্পর্কে শাফকাত মুনির আরো স্মরণ করিয়ে দিলেন।
যদি আমরা একটু পেছন দিকে তাকাই, এখন বিশ্বের যে একটি মূল সমস্যা আন্তর্জাতিক সন্ত্রাস বা ইন্টারন্যাশনাল টেরোরিজম, তার সূত্রপাত অনেকাংশেই কিন্তু বিংশ শতাব্দীর শেষের দিকে। আমরা জানি যে 1979 থেকে 1990 আফগানিস্তানে ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনী এবং তাদের বিরুদ্ধে ছিল যাদেরকে ওই সময় মুজাহিদিন বলা হতো, তাদের মধ্যে এবং তার পিছনে বেশ কিছু আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশ কিছু দেশের সেখানে প্রচ্ছন্ন সমর্থন ছিল, আমরা সেটাও দেখেছি। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখলাম যখন আফগান জিহাদের পরে মুজাহিদিনরা যখন বাংলাদেশে ফিরে এলো, তাদের মধ্যে অনেকেই, যেমন মুফতি হান্নান, বাংলা ভাই, তাদের মধ্যে অনেকেই তারা নতুন নতুন বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি করে বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদকে তারা নিয়ে এলো এবং ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গিবাদকে তারা পরিপূর্ণভাবে একটি সংঘাতের রূপ দিল। এবং সেখান থেকে আমরা দেখেছি 2000 থেকে 2005 এই সময়ে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। তারপরে কিছু কাল সীমিত থাকার পরে আবার 2014-15 থেকে আবার নতুন করে এই সংঘাত, জঙ্গিবাদের এই হুমকি আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে।
আফগানিস্তানে মুজাহিদ হিসেবে যোগ দেওয়ার কথাটি উল্লেখ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের অধ্যাপক সাদেকা হালিম।
যখন এই যে বৈশ্বিক রাজনীতিতে যে পরিবর্তন, বিশেষ করে যখন আফগানিস্তানে আমরা দেখেছি যে আমাদের দেশ থেকে যে সকল জনগণ মানুষ গেছেন ওখানে উগ্রপন্থীদের সাথে, যখন তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তারা যখন মুজাহিদ টাইটেলটা লাভ করে যখন তারা বাংলাদেশে ফেরত এসছে, তখন কিন্তু তারাও কিন্তু তাদের কিছু কোনো কোনো এলাকায় তারা সম্মানে ভূষিত হয়েছেন।
এর কারণ বোধহয় বাধ্যত আফগানিস্তানের লড়াই ছিল রাজনৈতিক, আফগানিস্তানকে সোভিয়েট দখলমুক্ত করার লড়াই। কিন্তু যেমনটি শাফকাত মুনির একটু আগেই বলছিলেন যে সেখান থেকেই উগ্রবাদের জন্ম। আসলে অনেক রাজনৈতিক লড়াইয়ে জঙ্গিবাদী রূপও আমরা দেখেছি, যেমনটি আমরা দেখেছি আলজেরিয়ার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কিংবা আইরিশ রিপাবলিকান আর্মির মধ্যে। কিন্তু ক্রমশই এই উগ্রবাদ এখন কেবল রাজনৈতিক বা রাষ্ট্রিক মতাদর্শের ভিত্তিতে নয়, বরঞ্চ ধর্মীয় মতবাদকে ভিত্তি করে এগিয়েছে। সেই পরিবর্তনও আমরা লক্ষ্য করি আফগান যুদ্ধের সময় থেকেই। এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ডক্টর মুনতাসির মামুনের নিজস্ব মত হল,
যা ঘটছে এখন তা খুব একটা নতুন কিছু নয়। পৃথিবীতে ধর্ম যখন এসছে, বিশেষ করে এই তিনটি ধর্ম, তখন থেকে কিন্তু এই ধর্মযুদ্ধ চলছে। এবং ধর্মের নামে যত মানুষ হত্যা হয়েছে পৃথিবীতে, আমার মনে হয় অন্য কোনো কারণে এত মানুষ হত্যা করা হয়নি। হ্যাঁ, গত শতাব্দীর কিন্তু শেষ দিক থেকে আমরা এই ধরনের আরেকটি বিষয় আমরা দেখছি। এর নানাবিধ কারণ আছে, এগুলি বিশ্লেষণ করে আমরা কোনো কিছুতে পৌঁছাতে পারবো না। একটা বিষয় আমি খালি বলতে পারি এই যে পাশ্চাত্য বলেন এদের অনেকেরই নিজের স্বার্থ সংশ্লিষ্ট কারণে অনেক কিছুর উৎপত্তি হয়েছে। যেমন তালেবানদের এরকম উৎপত্তি হতো না যদি পাকিস্তানকে ওইভাবে সহায়তা না করে যুক্তরাষ্ট্র তালেবান সৃষ্টি না করত। সুতরাং দায় দায়িত্ব কিন্তু এখন পাশ্চাত্য বলেন এবং মধ্যপ্রাচ্য বলেন কেউ কিন্তু এড়াতে পারবে না। আমরা এর বাইরে ছিলাম, এখন যেটাকে আমরা বিশ্বায়ন বলি, এর কারণে আমরাও এটার সঙ্গে যুক্ত হয়ে পড়েছি এবং প্রযুক্তি এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। আরেকটি বিষয় হচ্ছে, যদি বাংলাদেশের কনটেক্সটে আমি বলি, তাহলে আর্থ সামাজিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতের কারণেও অনেকের কাছে মনে হতে পারে যে এটা একটা অন্য বিকল্প, যেটা আরও পৃথিবীর অনেক দেশে মনে হচ্ছে।
ডক্টর মুনতাসির মামুন বর্তমানে উগ্রবাদের প্রসার ও প্রচারের জন্য পশ্চিমী দেশগুলোকেও দায়ী করেছেন এবং বলেছেন যে ধর্ম কিভাবে রাজনীতির সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে সে কথাটিও। ধর্ম ও রাজনীতি, বিশেষত ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এর সন্ত্রাসবাদ বিষয়ক অধ্যাপক জিওফ্রে বেইল বলছেন,
In Islam, there's no artificial distinction between the religious sphere and other spheres of life. As you know, Islam is supposed to be an all-encompassing religion that affects every sphere of life.
অধ্যাপক বেইল বলেন, ইসলামে ধর্মীয় মতবাদ এবং জীবনের অন্যান্য দৃষ্টিভঙ্গির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ইসলাম যেহেতু একটি সামূহিক ধর্ম, সেহেতু সেখানে রাজনীতির বিষয়টিও আসতে পারে। সুতরাং পশ্চিমে যেমন রাষ্ট্র ও ধর্মের মধ্যে পার্থক্যের যে ধারণাটি রয়েছে, সেটি ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি মনে করেন, ইসলামে ধর্ম ও রাষ্ট্রের মধ্যে কৃত্রিম পৃথকীকরণের ধারণাটি ভুল। তবে অধ্যাপক বেলের সঙ্গে একমত নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন।
ধর্ম কখনোই রাজনীতি করার জন্য নয়, ধর্ম একজন ব্যক্তি বা ব্যক্তি সমূহের আত্মিক শুদ্ধতা এবং ব্যক্তি এবং স্রষ্টার মধ্যে আন্তঃসম্পর্কের রূপরেখা নির্দেশ করে। ধর্ম শুচিতা, পবিত্রতা সবকিছু মিলিয়েই কল্যাণকর যা কিছু, এগুলো নিয়েই তো ধর্মের চেতনা এবং ধর্মের প্রণোদনা। কিন্তু যখন এই ধর্মের চেতনা প্রণোদনাকে বিকৃত করে রাজনীতি করবার চেষ্টা করা হয়, রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু একটু ভয়ঙ্কর হয়। আমরা ইউরোপের ইতিহাসে লক্ষ্য করেছি যে ধর্ম এবং রাজনীতির মিশ্রণ হলে কি ফলাফল হতে পারে। যেমন 1618 থেকে 1648 30 বছর ব্যাপী যুদ্ধ, এবং আরো যদি সামগ্রিক ভাবে আমরা বলি যে 1550 থেকে 1650 পর্যন্ত প্রায় 100 বছর ইউরোপ ধর্মভিত্তিক হানাহানিতে লিপ্ত ছিল। তো এ থেকে ইতিহাসের শিক্ষাটি হচ্ছে, ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেললে বা রাজনীতিকে ধর্মীয়করণ করলে, আমি দুটোই ব্যবহার করি, করলে ধর্মেরও ক্ষতি হয়, রাজনীতিরও ক্ষতি হয়, সমাজ তো ক্ষতিগ্রস্ত হয়ই আর কি।
ধর্ম ও রাজনীতির মধ্যে মৌলিক যে পার্থক্যটা, সেটা আমাদের দৃষ্টি এড়িয়ে যায় প্রায়শই। আর সেই পার্থক্য হলো, ধর্ম হলো বিশ্বাসের বিষয়, রাজনীতি যুক্তির নিক্তিতে পরিমেয়। বিশ্বাস ও যুক্তির সহ অবস্থান যে সম্ভব নয়, এই দার্শনিক সত্যটা উপলব্ধি করা দরকার। উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণের পরবর্তী সংকলন আগামী রোববার শোনার আমন্ত্রণ রইল।